الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللہ پاک پروردگار عالم اننت اسیم احسان و دیا فضل و کرم تینی آمادر کے حیات رکھیں শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দেমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন, সে দিন শিখার জন্য, জানার জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। আজকের আলোচনার বিষয় হলো শুকর। এটা একটা জরুরি কাজ, দিলের একটা হালাত, যে হালাত ভিতরে থাকা, পয়দা করা ফরজ। নামাজের উপর যেমন হুকুম আছে, অন্যান্য আমলের উপরে যেমন হুকুম আছে, এটার উপরও আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম দেওয়া আছে। অশকুরুলি কোরআন শরীফে যা আছে, অশকুরুলি, আর যে আয়াত তেলাওয়াত করা হইল এখানেও আছে জমার সিগা, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, অশকুরুলি আমার, আমার শুকরিয়া আদায় কর, না শুকুরি করো না। তো এটাও একটা হালত, যেটা দিলের মধ্যে থাকা ফরজ, জরুরি। শুকুরের হাকিকত কি? শুক্রিয়া, আমরা সাধারণত একে শুক্রিয়া বলি। কোরআনের বা শব্দ হল শুক্রুন, কোরআন হাদিসে কি শব্দ শুক্র। তো এটার হাকিকত হইল যে কোনো নেয়ামতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনে করা, যে কোনো নেয়ামতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনে করা। উমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, তোমার সাথে সংশ্লিষ্ট যত নেয়ামত সব আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জিনিসটা ভিতরে থাকা, এটা শুকরিয়া ফুল না। বাকি এটা বোঝা যাবে কখন আসে ফুল হয়েছে আমার ভিতরে, শুকরিয়া আসে, দুইটা আসর, দুইটা ফল আসবে সামনে, দুইটা আসর দেখাবে। একটা হইল আল্লাহর প্রতি খুশ হয়ে যাওয়া, দিলের মধ্যে আল্লাহর প্রতি অনেক সন্তুষ্ট, অসন্তুষ্টি ভরপুর দিবে, বুঝবে যে তার ভিতরে শুকুর আছে। দ্বিতীয় আসর হইল, আসর মানে ক্রিয়া ফল, দ্বিতীয় হলো এবাদত বন্দিগির মধ্যে তার মেহনত বেড়ে যাবে, এবাদত বন্দিগির মধ্যে মেহনত বেড়ে যাবে। এই দুই বিষয় যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে মাশাআল্লাহ, এই আসারাত, আসারাত মানে ফলাফল, কিসের ফলাফল? শুকুরের। তার ভিতরে কি আছে? শুকুর আছে, যে শুকুর ভিতরে থাকা ফরজ, জরুরি। আসল শুকুরের হাকিকত কি, যে কোনো নেয়ামত কার পক্ষ থেকে হয়েছে বলে জানা, দিল থেকে জানা, মানা আল্লাহর পক্ষ থেকে। নিজের কর্মকাণ্ডকে, কারো এহসান দয়া এসব কিছুকে, সব কিছু আল্লাহ পাকের করা, আল্লাহ করাইতে সেটা মনে করে, নিজে কিছু না, এরকম। ডাকিয়া মানে ওই যে ফিয়ন, পোস্ট অফিসে টাকা আসলে ফিয়নে নিয়ে আসে, তো বেকুব তো মনে করে এটা ফিয়ন সাহেবের কাম, ফিয়ন সাহেবে আমারে টাকা দিতে আসে, আসলে যে বুঝে রে বুঝে এত টাকা দেয় না, টাকা তো আসলে তার ছেলে দিতে আসে। এটা একটা বেঈমান মানুষের কথা, বেঈমান আকলমান দেয় কি কয় না, বেঈমান আকলমান কয় ছেলে ফাটাইতে আসে, আর ইমানদার আকলমান দেয় কেবল আল্লাহ ফাটাইতে আসে, আল্লাহ ছেলেরে মাধ্যম বানাইছে। আর ফিয়ন তো একটা সিস্টেমে আইনে দিব, সে দেয়, আসল দাতা কি সে? দাতা তো সে, বেকুব মনে করবে ফিওনে দেয়, আর ইয়াকুবে মনে করবো একবারে বুদ্ধিমান, বুদ্ধিমানে মনে করবো ফিওনে দেয় না। এখানে হ্যাঁ আবার দুই রকম, এটা হইলো কাফের আকলমান, বস্তুবাদী আকলমান কোনোরকম আর কি, তো কি এটা ছেলে ফাটাইতেছে, সৌদি থেকে ছেলে ফাটাইতেছে। আর ইমানদার আকলমান হ্যাঁ বলবে আল্লাহ ফাটাইতেছে, এটা তার কারে লাইলা নিশ্চয়ই কারে মানাস, কারে লাইলা নিশ্চয়ই কারে মানাস, হোসনে লাইলা আকসে আনোয়ারে মানাস। আসলে যা দেখছি হচ্ছে কিছুই না, সব করনেওয়ালা জাত করতে আসে, আমার লাভ উপকার এ করে না, আল্লাহ করাইতে আসে, আমার ক্ষতি এ করে না, কে করতেছে? লাভের সাইডটা যেখানে শুক্রিয়া করব সেখানেও এ করে না, আল্লাহ করাইতেছে, কষ্টের সাইডটা যেখানে সবর করব সেটাও এ করে না, কে করতেছে? আল্লাহ এর দিয়ে করাইতেছে। আজ খুদা দা খেলাফে দুশমন দোস্ত, আজ খুদা দা খেলাফে দুশমন দোস্ত, বুলিস্তের মধ্যে আছে শেখ সাদির রহমান, এই দুশ্মনের দুশ্মনী দোস্তের দুস্তি, সাবধান, তোমার কোনো গুণের কারণে পাইতেছ এমনও না, ওরা কিছু করতেছে তাও না, আল্লাহ করাইতেছে, দুশ্মন কেন তারে দুশ্মন বানাইল, আমার আল্লাহ বানাইছে, এরে কেন দুস্ত বানাইল, আল্লাহ বানাই, কেন বানাইছে, আল্লাহ বানাইছে। উমিদ ও হারাস আস না বাস আজ্জে বাস, উমিদ ও হারাস আস না বাস আজ্জে কাস, হামি নাস্তে বুনিয়াদ তৌহিদ বস্ত। আশা নিরাশা কারো সাথে সম্পৃক্ত না, তার থেকে পাইছি পাম না, ওর দ্বারা আমার ক্ষতি হবে এসে না, সব আল্লাহর থেকে। উমিদ ও হারা শাস না বাসাদ যে কাস, আমি নাস্তে বুনিয়াদ তৌহিদ বাস। এটাই তৌহিদের বেস, এটাই তৌহিদের মূল বিষয়, তৌহিদের ভিত্তি। লা নাফিয়া ইল্লাল্লাহ, লা দাররা ইল্লাল্লাহ। লাভ দেওয়ালাও কেউ নাই, ক্ষতি করনেওয়ালাও কেউ নাই, আছে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামের হালাত ছিল এরকম, ওটা এই দিকে যাওয়ার কথা, এটা কিনলে যেন এই দিকে গেল গা, ওনার মনে চাইছে ওটা এই দিকে যাইত, কিন্তু এমনি না গিয়ে এটা চৌরাস্তা তো ওটা গেছে গিয়ে এইদিকে, সাথে সাথেই তো আল্লাহর কাছে ভেঙে পড়তেন, লজ্জিত। আমার গোস্তাকির কারণে আল্লাহর সাথে আমার কোনো হুকুমের লঙ্ঘন হয়েছে, হ্যাঁ এটা এই দিক দিয়া প্রকাশ পাইতেছে, এই দিক দিয়া। এত আমার অনুকূলে থাকার কথা ছিল, প্রতিকূলে কেন? আল্লাহর দিকে ভেঙে পড়তেন, আল্লাহর দিকে রুজু হয়ে যেত। আল্লাহ তো যাই হোক, সব কিছু তো শুকুর, আল্লাহর এহসানের এনামের সাথে সম্পর্ক। তো যত এহসান, যত দয়া, যত এনাম, যত ভালো খুশহালি, ইজা আসাবাত হুসাররা আছে না হাদিসের মধ্যে, সাকারা, কোন খুশির জিনিস আসলে শুকরিয়া দেয়। তো যে কোনো নেয়ামতকে, যে কোনো ভালো বিষয়টাকে, যে কোনো বিষয়কে, নেয়ামতকে মুনেমে হাকিকি মানে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার থেকে হয়েছে এটা ভিতরে থাকা, ভিতরে আলাপটা এটা। আমার খুব প্রিয় দোস্ত মানুষ, হ্যাঁ আমার নামে মানুষের কাছে বদনাম কইতে আছে, চুপ, তারে কিছু কইতে না, আল্লাহ করাইতে আছে না। আমার বন্ধু কেন আমার বিরুদ্ধে গেল, কেন আমার ক্ষতি হবে এমন চিন্তা সে করে, আল্লাহ করাইতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কারো কেউ আমার উপকার পৌঁছাইতেছে, পরীক্ষা আমি কি তার হই না আল্লাহর হই, যারে দিয়ে উপকার পৌঁছাইতেছে আমি কি তার হয়ে যাই না আল্লাহর হয়ে থাকি, তাকে কিছু ভাবি না আল্লাহকে ভাব, এটা পরীক্ষা। মাখলুকাত, মাখলুকাতের কাছে কি আছে? তো শুকুরের হাকিকত হলো এটা, যে কোনো নেয়ামত, যে কোনো এহসান, যে কোনো দয়া মায়া বিষয়াদি দয়া, যে কোনো ভালো পাওয়া একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে, মাঝখানের কোনো পর্দা ভিতরে না থাকা, আল্লাহ থেকে, এবং এটা জানা, মানা, ইয়াকিনে রাখা। আর এটার আসর দুইটা দেখা যাবে, এক আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়তেছে, খুশি, দ্বিতীয়টা হলো আল্লাহর তাআত, ইবাদত বন্দেগী, এগুলোর প্রতি আগ্রহ বাড়তেছে, এগুলোর প্রতি আগ্রহ বাড়া। আর বন্দিগিতে লেগে যাওয়া, বেশি বেশি কমে না বাড়ে। আল্লাহ, মানুষের মধ্যে গাফলত আসে যখন আল্লাহর পক্ষ থেকে বেশি নেয়ামত আসে, তখন দুই ধরনের সমস্যা সম্মুখীন। একটা হলো মানুষ নেয়ামত পাইয়া গাফেল হয়ে যায়, মানে মজার জিন্দগি পায়, এখন এটাতে লেগে যায়, আল্লাহর থেকে তার সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক কমে যায়, আসারাত এবাদত বন্দিগি আগার থেকে কমে গেছে, কমে গেছে তার বদ আসল। এটা গাফলতের আলামত, যেখানে দরকার ছিল আরো বেশি আল্লাহর দিকে মোতাবাজ্জি হওয়া, আল্লাহর আরো বেশি জাকের সাগেল হওয়া, জিকির শোগল আরো বাড়িয়ে দেওয়া, ওখানে কমে গেল গাফলতের বিষয়। এক দ্বিতীয় আরেকটা সমস্যা যেটা হয় সেটা হলো এই, অনেক নেয়ামত পাওয়া গেছে, এত নেয়ামতের শুকরিয়া তো আর আমার থেকে আদায় করা সম্ভব না, এজন্য শুকরগুজারি কমে দেয়, শুকরগুজারি কমে। দোনোটাই তার জন্য ধ্বংসাত্মক, দোনোটাই ধ্বংসাত্মক। এত নেয়ামতের শুকরিয়া আদায় করা কি সম্ভব? কমপক্ষে শুকরিয়া যে আদায় করা সম্ভব না, আল্লাহর কাছে কও, এটা কও, আল্লাহকে স্মরণ করে বলো শুক্রে নেয়ামত হায় তু, চন্দাকে নেয়ামত হায় তু, শুক্রে নেয়ামত হায় তু, চন্দাকে নেয়ামত হায় তু, উজরে তকসিরাতে মা, চন্দাকে তকসিরাতে মা, উজরে তকসিরাতে মা, চন্দাকে তকসিরাতে মা। শুক্রে নেয়ামত হায় তু, চন্দাকে নেয়ামত হায় তু, আল্লাহ। আল্লাহ আপনার যত নেয়ামত, নেয়ামত অপরিসীম, যার উপরে সবচাইতে কম নেয়ামত আল্লাহ, তার নেয়ামত অপরিসীম, যার উপরে সবচাইতে কম তার নেয়ামত, তার উপরে এত নেয়ামত যে এটা সীমা রেখা নাই, অপরিসীম। সে কয়টা নেয়ামত তার ধারণায় রাখবে, কল্পনায় আনবে, বুঝবে, সঙ্গতি করত? না, আল্লাহর আরেফ শুকরিয়াই করে, আপনার নেয়ামত আমি আর কি ভাবে, আপনার নেয়ামত যেমন অপরিসীম, আমার শুকরিয়া এরকম অপরিসীম, অপরিসীম শুকরিয়া আদায় করতে। শুক্রে নেয়ামত হায় তু, চন্দাকে নেয়ামত হায় তু, হজরে তকসি রাতে মা, চন্দাকে তকসি রাতে মা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার নেয়ামত যেমন অপরিসীম, আমার শুক্রিয় এরম অপরিসীম, আমার অপরাধ যেমন অপরিসীম, মানুষের অপরাধও কি শেষ করা যাবে গোনে? কত অপরাধ আমরা তো জানিও না, এটা যে অপরাধ, কিন্তু আল্লাহর দরবারে তো অপরাধ হইতে তো আসে। হজরে তকসিরাতে মা, চন্দাকে তকসিরাতে মা, আমার অপরাধ যত সীমাহীন, আমার অপরাধ এই সীমাহীন অপরাধের জন্য সীমাহীন ক্ষমা প্রার্থনা, সীমাহীন ক্ষমা চাই। শুক্রে নেমত হায় তু চন্দা কে নেমত হায় তু উজরে তকসিরাতে মা চন্দা কে তকসিরাতে মা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো শুকর জরুরি ফরজ, দিলের মধ্যে এই হালত থাকা ফরজ। কি হালাত, যে যত নেয়ামত হইতেছে আসতেছে দিতেছে সব কিছু দেওয়ালা একমাত্র আল্লাহ, এটাই আমার জানা না শুধু, এটাই আমার মানা, এটাই আমার ইয়াকিন, এটাই আমার। আর এর আসর দুইটা, একটা হলো আল্লাহর প্রতি খোশ থাকা, আর হলো আল্লাহ পাকের ইবাদত বন্দেগি, আল্লাহর পছন্দের জিনিসের প্রতি ভিতরে আগ্রহ বৃদ্ধি পেতে থাকা, বাড়তে থাকা। এই শুকর হাসিল করব কিভাবে, হাসিল হবে কিভাবে? তরিকে তাহসিলে শুকর তো দিলে পয়দা হইতে হবে। কিভাবে পয়দা হবে? আল্লাহ পাকের নেয়ামত রাজিগুলো বেশি বেশি স্মরণ করা, গুনতে থাকা। মাস পারতাম তো নাই, তারপরেও বলা আল্লাহ আমাকে চোখ দিছেন, নাক দিছেন, কান দিছেন, সবগুলোকে আবার কর্মক্ষম বানাইছেন। অনেকের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, আমার চোখের মধ্যে জ্যোতিও দিছেন, দেখার শক্তিও দিছেন, কানের মধ্যে কানও দিছেন, শ্রবণ শক্তিও দিছেন, তাই না? জোবান দিছেন, জোবার মধ্যে কথা বলার শক্তিও দিছেন, সবই দিছেন। আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সচল, কতগুলো আঙ্গুল দিছেন, প্রত্যেকটা আঙ্গুলে তিনটা করে ভাঙতি দিছেন, তাই না? ভাঙ্গা ভাঙ্গা জোড়া দিচ্ছে, সবগুলো সচল, সবগুলো কাজ। আল্লাহর নেয়ামত চিন্তা করা, মাঝে মধ্যে একটা করে গোনা, গোনা কত আর গোনা, অপরিসীম তার কিছু নেয়ামত তো আমার দেহের সাথে সম্পর্ক, এগুলো দুই সাইড দশটায় না আমরা জানি, আর পঞ্চাশ ষাটটা ডাক্তাররা জানে, আর কোটি কোটি কে জানে না, কেউই জানে না, আল্লাহই জানে। চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কারের মধ্যে আছে, আরও কী কী রিভাইভ করবো, বাকি শেষও হবে না, তাই না? আগে এক ডাক্তারে চোখেরও চিকিৎসা করতো, কানেরও চিকিৎসা করতো, নাকেরও চিকিৎসা করতো, তাই না? সব রোগের, জ্বরের, ক্যান্সারের যাবতীয় সব চিকিৎসা এখন ওরে আল্লাহ। এত ভাগ, এত ভাগ, এবং প্রত্যেকটার মধ্যে এক একজনে পাঁচ ছয় বছর পইরা আবার বিদেশে গিয়া ভিন্ন ডিগ্রি আনতো, এরপরও শেষ হয় না। আবার ওটা এতদিন একজনের ছিল, এখন ওটাতে আবার কয়েকটা পার্ট বাইর হয়ে গেছে, আলাদা আলাদা কিছু বেড়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা বাইরে, একজনে ওটা, আরজনে ওটা, আরজনে ওটা, আরজনে ওটা, আরজনে ওটা, এক চোখ, চোখ লইয়া আগে আয় রে, এখন কত চোখের মধ্যেই কত ভাগ, কত ডাক্তার, সব কিছুই কেয়ামত পর্যন্ত খালি হতেই থাকে। আল্লাহ আল্লাহ পাকের নেয়ামত গুলো এস্তেহজার করার চেষ্টা করা যতখানি সম্ভব, এস্তেহজার মানে হাজির করা, গোনা চিন্তা করা, এ করতে থাকা, আর বাস এগুলো করলেই ভিতরে আল্লাহ পাকের প্রতি এই শুকুরের হালাত পয়দা হবে, আল্লাহর প্রতি ভিতরে খোশ হাল সন্তুষ্টির হালাত কায়েম হবে, আল্লাহর এবাদত বন্দিগির প্রতি আগ্রহ বাড়তে থাকবে হতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসা রমজানের আগে মোটামুটি প্রায় 18 দিন আগে বন্ধ হয়েছে, এরপরে আবার রমজানের কয়েকদিন আগে নুরানি, নাজেরা, হেফজ এসব বিভাগগুলো খোলা হয়েছে। এদের এখন আবার আজকে আবার এদের বন্ধ, আগামীকাল থেকে বন্ধ এ কয়েকদিনের জন্য। বন্ধটা হইল আমাদের এখানে বন্ধ শুধু ছাত্রদের বন্ধ, ওস্তাদদের বন্ধ নাই, ওস্তাদরা বন্ধ শুধু ঈদের আগে দিয়ে পাইব। আবার সবার জন্য খোলা আপনার যদি ঈদ সোমবারে হয় তাহলে মাঝখানে 5 দিন পরে যে রবিবার আইব, রবিবার আবার উপস্থিতি এর আগের দিন, রবিবারে কার্যক্রম। ঈদ যদি মঙ্গলবারে হয় তাহলে মঙ্গলের পরে 5 দিন পরে যে কী বার আইব, সোমবার আইব, ওই সোমবারে কার্যক্রম শুরু উপস্থিতি এর আগের দিন। স্পষ্ট না, এটার নাম 7 শাওয়াল। কয়ে শাওয়াল? এই জিনিসটার নাম 7 শাওয়াল। এইবার মানে 7 শাওয়াল প্রতি বছর এই 7 শাওয়াল, এই 7 শাওয়াল। তো 7 শাওয়াল কার্যক্রম, উপস্থিতি 6 শাওয়াল, উপস্থিতি 6। এটা যেন ভুল না হয়, এরকম হয়ে যায় অনেক সময় যে ও আমি তোমার যাই যে উপস্থিতি, আমি যে মনে করছি এটার কোনো সুরুত মুরুত না থাকে। হ্যাঁ, 7 শাওয়াল কার্যক্রম, 6 শাওয়াল উপস্থিতি। যাই হোক, এ হলো এক কথা। দ্বিতীয় কথা হইল, সামনে তো রমজানই রয়ে গেছে আরো 11 দিন আছে না, আজকের দিন সহ ধরলে 12 দিন। এই 12 দিন সবাই ভালো হালাতে কাটাব। এখানে কিছু মানুষ আছে এতেকাফ নেওয়ার জন্য চলে আসছেন, আরও কেউ আসতেছে, শেষ 10 দিনে তো আরও অনেক হবে ইনশাল্লাহ। এরা তো এখানে একটা নজমে থাকবে, আমলের মধ্যে থাকবে। বাকি আমরা যারা এতেকাফে বসবো না বা দাওয়াত তবলিগের মেহনতে তবলিগে যাব না, নিজেদের ঘর বাড়ি নিয়েই থাকব, ব্যবসা বাণিজ্য চাকরি নৌকরি নিয়ে থাকব, এর মধ্যে আমাদের অনেক অভিভাবক আছেন, ছাত্রদের অভিভাবক আছেন, অন্য কোনো মানুষও আছেন, মেহমান আছেন, তো এটা মনে রাখা চাই যে যারা এভাবে সময়গুলো মসজিদে থেকে কাজে লাগাইতেছে না হয় দাওয়াতের মেহনত থেকে কাজে লাগাইতেছে, এরা তো অন্য কোনো সকল রাখে না, এটাই রাখে। আমারও উচিত এটাই করা, তবে আমি পারি না বিধায় আমি হয়তো এসবের সাথে জড়িত আছি, তবে আমার দেহটা যেন এসবের ভিতরেই থাকে, আমার দিলটা যেন আল্লাহ পাকের সাথে লাগা থাকে। রমজানের তাকাদ্দুস, রমজানের মাহাত্ম্য, এটার বর্তেরি বুজুর্গি, এটা যেন সবসময় স্মরণে থাকে। আবার 1 বছর হায়াতে থাকলে রমজান পাওয়া যায়। এই জন্য যারা অন্যান্য আশগালে জিকিরে থাকব, একথা সদা মনে রাখা যে আমার তো উচিত মসজিদে চলে যাওয়া, আমার চুতি দাওয়াতের মেহনতে লেগে যাওয়া, একেবারে আল্লাহর ধ্যান খেয়াল নিয়েই মশগুল হয়ে যায়। বাকি বিভিন্ন কারণে পারি না, এই জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাওয়া আর সবসময় মনে রাখা এটা যে আমারও তো দরকার ছিল, ওটা পারি না, এই জন্য নিজেকে দুর্বল মনে করা, অসহায় মনে করা। আল্লাহ পাকের কাছে যেমনে হায়াত কাটাইলে, কয়টা দিন কাটাইলে আল্লাহ রাজি খুশি হবে সেভাবে কাটানোর তৌফিক চাওয়া, নিজেদের সন্তানদেরকেও এই মনোভাবের ভিতরে রাখা। এতদিন তো এরা একটা ইয়ার মধ্যে ছিল, নিয়ম শৃঙ্খলায় ছিল, তো এখন বাড়িতে যাবে ওস্তাদ তো নাই। এখন এদের অভিভাবকরা এরাই এদের ওস্তাদ, এদের নিয়ম শৃঙ্খলা সব কিছু, এদের কিছু পড়া নুরানিওয়ালা নুরানির মতো করে কিছু পড়া, নাজারা নাজারার মতো পড়া, এর জন্য বাড়িতে কন্টিনিউ জারি থাকে। এখানে অনেক বেশি সময় পড়াশোনায় মশগুল থাকতো, বাড়িতে হয়তো এত হবে না, তারপরও দুই ঘন্টা তিন ঘন্টা কিছু সময় যেন বাড়িতে এরা পড়ালেখা নিয়ে থাকে। এটা দায়িত্ব আপনাদের, এটা ওস্তাদরা এখানে থেকে আর কিছু করতে পারবে না। আর ওস্তাদরা এমন মাসার কাজে এখন সবাই ব্যস্ত হয়ে যায়, ব্যস্ত হয়ে যাবে, আর এই ব্যস্ততা এই ছাত্রদের সুবিধার জন্য, তাই না? একটা মাদ্রাসা পরিচালনা বহু টাকার প্রয়োজন, রমজানে মানুষে এই জন্য জানায় মানুষকে, এগুলো নিয়ে ওনারা একটু ব্যস্ত থাকেন, সরগরম থাকেন। আর বাড়িতে থাকবে আপনার সন্তানাদি, এখানে হুজুররা থেকে বিভিন্ন জায়গায় থেকে, সে কী খোঁজখবর নেই? এই জন্য আপনাদের এই দায়িত্ব পুরাপুরা, আবার মাদ্রাসায় দেওয়া দিয়ে যাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পুরা খোঁজ নেবেন, ছেলে বড় হোক ছোট হোক। সেজন্য কিছু সময় পড়াশোনায়, দৈনিক পড়াশোনায় কিছু না কিছু করে, ঈদের দিনও যেন একটু হইলো করে, অল্প হইলো একটু করে, কিছু না হোক ঈদের দিন সেমাই টেমাই খাইব, তো ওই পরিমাণ হইলেও যেন পড়াশোনা করে, বকদ্রে সেমাই কিছু হইলেও যেন একটু করে। তো ফায়দা কি হবে? ফায়দা হবে, এখন তো একটা অবস্থানে আনছে হুজুররা, আর নসে দেখা যাবে এই পনেরো ষোলো দিনের, এই পনেরো ষোলো দিন না ষোলো সতেরো দিন, এই সময় ওরা অনেক পিছিয়ে যাবে, অনেক 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 পিছিয়ে যাবে। ওটা উঠাইতে দেখা যাবে পনেরো ষোলো দিন না, দুই তিন মাসও লাগতে পারে, এক মাস লেগে যাব, কারো পনেরো দিন লেগে যেত, ক্ষতি বিশাল ক্ষতি হইল। আর যদি একটু খেলি একটু খেলি লাইনে রাখা যায়, তাহলে এগোরে আর পিছন থেকে টানতে হবে না, সামনে বাড়ানো যায়, এটা আপনাদের জিম্মায়। এক সন্তানদের প্রতি তারা যেমন, এখানে এখানে দেখেন সবাই চেহারা সুরত বালা, বাড়িতে এরকম কেউ আলানো হয়ে যায় যেন, দৌড়াদৌড়ি হারাহারি এই সেই কইরা রইতে পানে থেকে একটা কালা হইয়ায়, সবগুলো যেন নুরানি নুরানি থায়, কালামালা না হয়, এদিকেও খেয়াল রাখবেন। সুশৃঙ্খল জীবন তাদের সবসময়ই দরকার, বাড়িতেও যেন একটা শৃঙ্খলার ভিতরে থাকে, এদিকে পুরা পুরা লক্ষ্য রাখবেন। এর মধ্যে তাদের নামাজ, ছোট বড় ওই প্রশ্ন না, তাদের ঠিক মতো নামাজটা হয় কি না খেয়াল রাখবেন, ছোট মানুষ তো আপনি বলে বলে তাকে নামাজ পড়াবেন, বড় হইলে সে আপনারে কয়ে পড়ে। আর সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আর যার যা সঙ্গতি থাকে মাদ্রাসায় দান সৎকার করবেন, অন্যদেরকে বলে কয়ে দেয়াবেন, নিজে সহজে হেদিয়া যা পাইব আপনি বলাতে সে সব পেয়ে যাবে। এমন আরেকটা জরুরি বিষয় হল, আমরা খুব তাড়াতাড়ি সবক শুরু করানোর চেষ্টা করি, এখানে খোলার পরে অল্প সাত দিন, আমরা চাই যে সাত দিনের মধ্যেই যেন সবক শুরু করা যায়, সাত দিনে যদি দেখা যায় চোদ্দ পনেরো তারিখ এসে যায় সে বলে, আমরা এর ভিতরেই চেষ্টা করা হয়। দেখুন ওই সময় ভিড়ের এমন একটা জাম পড়ে যে এসবের কারণে সব কার্যাবাহী করতে করতে দেখা যায় লেট হয়ে যায়, এই জন্য চেষ্টা করবেন আজকে না হয় কালকে না হয় এই রমজানের ভিতরেই মোটামুটি, কেউ না কেউ হয়তো থাকবে, থাকবে না হুজুর, থাকবে অফিসে থাকবে, ভর্তি করে ফেলবেন আগে। এটা হলো মাদ্রাসাকে একটু সুযোগ দেওয়া যেন তাড়াতাড়ি সবক কি করতে পারে, শুরু আর নয় নতুনদেরও তখন, পুরানদেরও তখন, অনেক জায়গা মানে, হ্যাঁ অনেক জায়গা, যেটা খানার সময় পায় না, এই পায় না, সেই পায় না, আর অভিভাবকদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, দেরি হয়। এই জন্য খাতির জমা আগে ভাগে করে ফেলবেন, ফুরানদের আজকেই করে ফেলেন, না হয় রমজান মাস যে কয়দিন আছে এই কয়দিন ফাঁকে ফাঁকে আইসে আইসে প্রতিশ্রুতি করে ফেলবেন, তো ভালো। সন্তানাদের ব্যাপারে আরেকটা জরুরি বিষয়, যারা সচেতন তারা সিদ্ধান্তহীনতায় ভুল করে না। যেমন ছেলে এখানে পড়ে সমস্যা নাই, তো এখানেই পড়বে, ভর্তি করে ফেলবে শেষ, ও মুতমাইন এখানে পড়বো এর মধ্যে এখানে, এটাও অনেক দিকে আগে যাও, মানসিকভাবে কি হয়ে যাওয়া, তৈরি হয়ে যাও, এখনো ভর্তি হই নাই, কবে হব, কোথায় হবে, কোথায় করি, কি করি, এগুলো কইরাও অনেক ক্ষতি করা হয়, পরে এখানেই হয়, এটাও একটা ক্ষতি। আর আগের থেকে ভর্তি, হ্যাঁ আমি তো ওখানে ভর্তি যাবো, পড়াশোনা করব, মানসিকভাবে এটাও একটা ইতমিনানের বিষয় এবং অনেক ভালো সিফত। আর জরুরি বিষয় হলো এতটুক যে আমরা সবাই মুসলমান, আমাদের মুসলমানই যেন সব সময় বজায় থাকে, শুধু রমজান মাসেই একটু সচেতন থাকবো, এরপরে আবার অন্যরকম হয়ে যাব, এমনটা যেন একেবারেই না হয়। আর সন্তানদের জন্য অভিভাবকদের বড় দরকার হলো তাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটা করা, ওস্তাদদেরও কর্তব্য, অভিভাবকেরও কর্তব্য, আল্লাহর কাছে ওদের জন্য কান্নাকাটা করা, খুব কান্নাকাটা, বিফল যাবে না। অভিভাবক মা বাবা এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, কোনোটা নগদ হয়, কোনোটা একটু লেটে হয়, কিন্তু কোনো দোয়া কি হবে না, বিফল যাবে না, হবেই। মা বাবার দোয়া সন্তানের জন্য এটা আল্লাহ রদ করেন, খুব মহব্বতের সাথে দোয়া করবেন। রমজান মাস তো জানেন দোয়া কবুলের অনেক অনেক সময়, শেষ রাত্রি উঠে নেশা কি বলে সেহরির সময় দোয়া করলেন, দুই চার রাকাত নামাজ পড়লেন, আল্লাহ কাছে কান্নাকাটা করলেন, সেহরি খেলেন, সবই তো এবাদত, দোয়া করলেন, কাজে আসবে, কাজে লাগবে। আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আর মাদ্রাসার জন্য যেরকম সন্তানের জন্য দোয়া করবেন, এরকম মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনার সন্তান যে জায়গায় পড়বে, ওই জায়গাটা যদি ভালো হয়, ওই জায়গার পরিবেশ যদি সুন্দর হয়, ওই জায়গাটা যদি মনোরম হয়, ওইখানে তার মন বসবে, আপনার ছেলের মতো হাজারো মুসলমানদের সন্তানদের মন বসবে, আবার পড়ালেখা সেখানকার আদর্শ নিয়ম কানুনে তার জীবন পরিশীলিত হবে, মার্জিত হবে, সুশৃঙ্খলিত হবে, আপনি জীবনে আর কি চাইবেন, কি চাওয়ার আছে, তাই না? আমার সন্তান মাশাআল্লাহ অনেক আদর্শ, পরিশীলিত, সুশৃঙ্খলিত, সুশৃঙ্খল তার চিন্তাধারার মধ্যেও সুশৃঙ্খলতা পাওয়া যায়, চলাফেরাও পাওয়া যায়, কথাবার্তাও পাওয়া যায়, সুন্দর, অনেক বড় জিনিস। আমাদের সামান্য সামান্য ভুলের কারণে আমরা আমাদের সন্তানদের জীবন নষ্ট করে, সামান্য ভুলের একটা শুরু হয়েছে, এরকম একটু কিছু ভুল হয়েছে, দরকার একটু সামান্য প্রেশার দিলে ভালো হয়ে যায়, সেরে যায়, ওখানে মাইর দিয়ে ফেললাম, এটা কিন্তু আমি তার জন্য ক্ষতি করলাম, ভুল করলাম। হ্যাঁ মাঝে মধ্যে একটু মায়ের দরকার হইতে পারে, অন্যায় যদি ওরকমেরই হয়, করলাম, এটা তার জন্য ভালোই হলো, ভালোর জন্য। বাকি কোনো শক্ত বিচার করতে হইলে যেই টাইমে অন্যায় করে ওই টাইমে না, কমপক্ষে ২৪ ঘন্টা পরে, এটা আমি বললাম আর কি, আসলে ২৪ ঘন্টা দরকার না, ১০ ঘন্টা পরে হইতে পারে, কারণ আপনি একটু কিছু দেখা রাগ হয়ে, রাগ হয়ে হয়তো থাপ্পড় দিবেন, নয় লাথি দিবেন, একটা দিলেন লাথি ছুটে হয়তো ভাব আঙ্গিয়া গেল, থাপ্পড়ে ছুটে দাঁত একটা পুড়ে গেল, নয় নাই পড়লো, কিচ্ছুই হইল না, দাঁতও পড়লো না, পাও ভাঙলো না,
কিন্তু ছেলেটা তো আঘাত পাইছে, দুই রকমের আঘাত পাইছে, এটা তার শারীরিক আঘাত আর একটা তার মানসিক আঘাত। আঘাত পাইল, সে আঘাত পাইয়া এই আঘাতের ফলাফল অনেক খারাপ। আর এই আঘাতটা সে আসলে অন্যায় মানে, পরে আপনি 12 ঘন্টা পরে চিন্তা করে দেখছেন তখন আস্তে যখন রাগ টাক ছিল না শিথিল হয়েছে, হ্যাঁ ও এটা করছে আসলে তো অমুকে কইছিল এই জন্য করছে, অর্থ দোষ নেই, আমি ওকে কেন থাকতে পারি না, বা ছোট্ট মানুষ অমুকের প্ররোচনায় করছে, বড় জোর ওকে একটা বুঝিয়ে দিতাম যে ওদের কাছে কম যাই, ওদের কাছে যাইও না এভাবে, কিন্তু আমি করলামটা কি। এগুলো কিন্তু অনেক বড় বড় ক্ষতি, এই ক্ষতিতে দেখা যায় যে এটা পুরা জিন্দগি তার শেষ হয়ে যায়, বরবাদ হয়ে যায়, অনেক হয়। এই জন্য অনেক সুন্দরভাবেই লালন পালন করতে হবে, বুঝ জ্ঞানের সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে, আল্লাহর কাছে বলার সাথে, এগুলো দিয়েই তাদেরকে গড়তে হবে। আবার একেবারে আদর যা করব তাই ঠিক এটাও না, শাসনও লাগবো আদরও লাগবো সব কিছু দিয়েই তাকে গড়তে হবে। তো সব অভিভাবকদেরকে বলছি, অভিভাবিকা যারা আছেন ওনাদেরকে আপনার এই কথাগুলো জানাবেন, ওদের মাদেরকেও এই কথাগুলো জানাবেন যেন এভাবেই ওদের লালন পালন করে ভালো। একটা মানুষই তো, এই শিশুই তো একটা কিছু, এত শিশু না, এত বিশাল কিছু, তাই না, অনেক বড় কিছু, আর না হইলে তো কিছু বরং অনেক সময় তো ভুল পরিচর্যার কারণে বা যে কোনো কারণে এত খারাপ হয়, মা বাবায় আবার দোয়া করে যেন মরিয়া যায়, এটা না থাকলে ভালো হইতো, এই হইতো, খারাপ হইলো কেন। এরপর মা বাবা এরকম দোয়াও কখনো না করে, আল্লাহর কাছে আশাবাদী থাকা আর খালি দোয়া করতে থাকা, নেক দোয়া করতে থাকে, বদদোয়া না করা, আর চেষ্টা করতে থাকা সবর ধৈর্য, একদিন না একদিন ফল আসবে, একদিন না একদিন আসবে, আসলো, একবারে শেষ বয়সে গিয়ে আসলো, সমস্যা কি, আসলো তো, হইল তো, হইল তো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান। জরুরি মাসালা বলো,
সৎকারী ফিতির সংক্রান্ত কিছু মাসালা। কোনো মুসলমান আকেল বালেক ব্যক্তির মালিকানায় ঈদুল ফিতরের দিন সুবহে সাদেকের সময় যদি 7.5 তোলা স্বর্ণ থাকে অথবা 52.5 তোলা রূপা থাকে অথবা 52.5 তোলা মূল্যের টাকা পয়সা অথবা ব্যবসার পণ্য থাকে অথবা 52.5 তোলা রূপা সমপরিমাণ মূল্যের নিজের প্রয়োজনের চেয়ে বেশি জায়গা জমি অথবা ঘরের এমন আসবাব থাকে যেগুলো সারা বছরেও ব্যবহার হয় না, এমন ব্যক্তির উপর সদকায়ে ফিতির দেওয়া ওয়াজিব। যার নিকট তেসাব পরিমাণ সম্পদ থাকে তার উপর নিজের পক্ষ থেকে এবং নিজের নাবালেক সন্তানের পক্ষ থেকে সদকায়ে ফিতির আদায় করা ওয়াজিব।
নেসাব কি 52.5 তোলার বর্তমান দাম কি এটা বলো আগে?
নেসাব পরিমাণ হলো 52.5 তোলা রূপা, যদি টাকা পয়সা অথবা ব্যবসায়ী পণ্য অথবা নিজের প্রয়োজনের চেয়ে বেশি সামান থাকে। বর্তমানে 52.5 তোলা রূপার মূল্য হলো 57,750 টাকা। তো কারো কাছে যদি ঈদুল ফিতরের দিন সকালবেলা এই পরিমাণ টাকা থাকে অথবা প্রয়োজনের চেয়ে বেশি এই পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর নিজের পক্ষ থেকে এবং নিজের নাবালিক সন্তানের পক্ষ থেকে সদকায়ে ফিতির আদায় করা ওয়াজিব। কোনো সন্তান যদি ঈদুল ফিতরের দিন সদকায়ে ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের পর ভূমিষ্ঠ হয় তাহলে তার সদকায়ে ফিতির আদায় করতে হবে না। বালেক সন্তানের সদকায়ে ফিতির আদায় করা পিতার উপর ওয়াজিব না, স্ত্রীর সদকায়ে ফিতির আদায় করাও স্বামীর উপর ওয়াজিব না, তবে যদি স্বামী তাদের পক্ষ থেকে আদায় করে আদায় হয়ে যাবে, এক্ষেত্রে ভালো হলো তাদের পক্ষ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়ে নেওয়া, বলে দেওয়া যে আমি তোমারটা আদায় করে দিচ্ছি। নাতি নাতনি নাবালক যদি হয় তাদের সৎকারে পিতির দেওয়া দাদার উপরে ওয়াজিব না, বাবা থাক বা বাবা না থাক। কোনো ব্যক্তি যদি
মানে দাদা দাদির উপরে দাদা
দাদা দাদির উপরে ওয়াজিব না, কোনো ব্যক্তি যদি নিজের বাবা মা অথবা ছোট ভাই বোনের খরচ বহন করে তাহলে ওই ব্যক্তির উপরে বাবা মার নিজের বাবা মার অথবা নিজের ছোট ভাই বোনের সৎকায় ফিতির আদায় করা ওয়াজিব না। কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে নিজে গরিব তবে তার স্ত্রী ধনী নেশা পরিমাণ সম্পদের মালিক, তাহলে স্ত্রীর উপর তাদের যে সন্তানাদি আছে নাবালক সন্তানাদি তাদের সৎকায় ফিতির আদায় করা স্ত্রীর উপরে ওয়াজিব না। অনুরূপভাবে স্বামীর সৎকায় ফিতির আদায় করাও স্ত্রীর উপর ওয়াজিব না। সৎকায় ফিতির পরিমাপের ক্ষেত্রে মৌলিক বস্তু পাঁচটি, গম যব খেজুর কিশমিশ পনির। কেউ ইচ্ছে করলে সরাসরি এসব বস্তু দ্বারাও সৎকায় ফিতির আদায় করতে পারবে, ইচ্ছে করলে এগুলোর বাজার মূল্য দ্বারাও সৎকায় ফিতির আদায় করতে পারবে। কেউ যদি গম বা গমের আটা ময়দা দ্বারা সৎকায় ফিতির আদায় করতে চায় তাহলে কমপক্ষে 1636 গ্রাম প্রায় আটা ময়দা কিংবা এগুলোর বাজার মূল্য আদায় করতে হবে। আর যদি যব খেজুর কিশমিশ পনির এগুলো দ্বারা সৎকায় ফিতির আদায় করতে চায় তাহলে 3 কেজি 272 গ্রাম প্রায় এগুলো অথবা এগুলোর বাজার মূল্য দ্বারা সৎকায় ফিতির আদায় করবে। গম বা গমের মূল্য দ্বারা সৎকায় ফিতির আদায় করা ওয়াজিব না, বরং প্রত্যেকে নিজের সঙ্গতি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কিশমিশ খেজুর পনির এগুলোর মূল্য দ্বারাও সৎকায় ফিতির আদায় করবে। আল্লাহ তাআলা বুঝায় এবং আমল করার তৌফিক দেয়।